জয় গৌর, আমরা গত কয়েকদিন যাবৎ সেই অতি অপূর্ব বিদুর নীতি এবং সনৎ সুজাত মহামুনির অনেক সুন্দর সুন্দর তত্ত্বকথা আমরা শ্রবণ করে এসেছি। অদ্যকার দিনেও আমরা ঋষি সনৎ সুজাত তিনি কি বলেছেন তা আমরা শ্রবণ করব। আমরা গতদিনও অতি অপূর্ব, মানে যদি কেউ এই সাধু পথে নিজেকে ধরে রাখতে চান তাহলে সেগুলো সব না হলেও অন্তত কিছুটাও যদি সে পালন করে, একেবারে নিম্নপক্ষে সে যদি একটি বিষয়কেও যদি হৃদয়ে ধারণা করে মেনে নিতে পারে তাহলে এই সাধু রাস্তায় টিকে থাকতে পারবে, নচেত টিকে থাকা সম্ভব নয়। আমরা সেই সুন্দর বিষয় ক্রমে ক্রমে শ্রবণ করে এসেছি। আজ ঠিক সেই প্রসঙ্গেই মহারাজ ধৃতরাষ্ট্র তিনি প্রশ্ন করে যাবেন ছোট ছোট, আর তার উত্তর, তার সমস্যা তিনি সংশোধন করে দেবেন। আমরা সেই প্রসঙ্গ শ্রবণ করতে চলেছি। অদ্যকার দিনে আমরা চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় পর্যন্ত শ্রবণ করব, খুব অল্প সময়ের পাঠ, কারণ বাবার উৎসব সামনে, সেজন্য সকলকে একটু এদিক সেদিকে যেতে হচ্ছে। তা এই চতুর্থ অধ্যায় আর পঞ্চম অধ্যায় আমরা শ্রবণ করব বলে আশা রাখছি। আর একটি অধ্যায়, মানে এই সনৎ সুজাত তিনি যা বলেছিলেন ষষ্ঠ অধ্যায়ে পরিপূর্ণ, তা মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন এবং সে সঙ্গে সেই যে সঞ্জয় পাণ্ডবদের কাছ থেকে ফিরে এসেছিলেন, এসে তিনি অন্ধ ধৃতরাষ্ট্রকে রাত্রেই সংবাদটা দিয়েছিলেন, তারপরে বিদুর নীতি আরম্ভ হয়ে যায় আমাদের। ক্রমে ক্রমে এই ঋষি সনৎ সুজাতের আগমন হলো। তাহলে বাকি আছে কি? সেই সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন, এবারে সভাতে এসে তিনি সকলের সম্মুখে দুর্যোধন, দুঃশাসন, শকুনি, অঙ্গরাজ, কর্ণ, পিতামহ ভীষ্মদেব, আচার্য দ্রোণাচার্য, কুলগুরু কৃপাচার্য, তাদের সকলের সম্মুখে বলবেন অর্জুন কি বলেছে, ভগবান কৃষ্ণচন্দ্র তিনি কি বলেছেন, সেই উত্তম উত্তম বিষয় আসবে। তা ঋষি সনৎ সুজাতকে ধৃতরাষ্ট্র মহোদয় তিনি বললেন, হে মুনিবর, আপনি যে সর্বোত্তম এবং সর্বরূপা ব্রহ্ম সম্বন্ধীয় বিদ্যার উপদেশ আমাকে করেছেন তাতে বিষয় ভোগের কোনো আলোচনাই নেই। বড় বড় মহাত্মাগণ, সাধুগণ তপস্যা দ্বারা সেই সেই লোকে কিভাবে যেতে পারেন তা আপনি শ্রবণ করেছেন, আপনি শ্রবণ করিয়েছেন। আমি বলছি যে আপনি এই পরম দুর্লভ বিষয় সারাংশ আমাকে আবার বুঝিয়ে বলুন, আমি ঠিক ঠিক বুঝতে পারলাম। ঋষি সনৎ সুজাত বললেন, হে চতুর রাজন, কেমন সম্বোধন করছে, তুমি আমাকে প্রশ্ন করার সময় অত্যন্ত আনন্দ এবং উৎফুল্লিত হয়ে এই প্রশ্ন করেছ। এইরূপ ভাব থাকলে ব্রহ্ম উপলব্ধি হয় না, যেমন আনন্দে আত্মহারা হয়ে যাওয়া, দুঃখে অভিভূত হয়ে যাওয়া, এগুলো সাধুদের লক্ষণ নয়। অতএব তুমি যে এই প্রশ্ন যখন করছো তুমি আনন্দিত হয়ে ভীষণভাবে উল্লাসের সঙ্গে বলেছ। অতএব তুমি সেই ব্রহ্মকে পা তো দূরের কথা উপলব্ধিও করতে পারবেন। কথাগুলো বলছেন কত অমৃতের মতন, কিন্তু সবগুলোই বাণ। বলছেন বুদ্ধির দ্বারা মন লয় হলে সমস্ত বৃত্তি নিরোধকারী যে স্থিতি হয় তাকেই বলা হয় ব্রহ্মবিদ্যা। অনেক কঠিন, মনকে সংযত করতে হবে, করার পরে যে সমস্ত বৃত্তি থেকে সে যখন পৃথক হয়ে যাবে ঠিক তখনই ব্রহ্মবিদ্যা মানে সেই পরমেশ্বরকে জানার একটি সোপান মাত্র এগোনো হচ্ছে বলে জানা যাবে, এবং ব্রহ্মচর্য পালন করলেই তা উপলব্ধি হবে। ঘরে বসে থাকলে আর দুনিয়ার বিষয় চিন্তা করলে হবে না, ব্রহ্মচর্য অবলম্বন করলেই সেই পরমেশ্বরকে জানা যাবে। মহাত্মা সনত সুজাত কত সুন্দরভাবে বললেন, তার পরিপ্রেক্ষিতে আবার প্রশ্ন করে বসলেন ধৃতরাষ্ট্র মহোদয়। আবার বললেন, হে মহামুনি, যা কর্ম দ্বারা আরম্ভ হয় না এবং কাজের সময়ও যা এই আত্মাতে থাকে, সেই অনন্ত ব্রহ্মের সম্পর্ক রাখা এই সনাতন বিদ্যাকে যদি আপনি ব্রহ্মচর্যের দ্বারা প্রাপ্ত হওয়া যায় বলেন, তাহলে আমার মতো লোক ব্রহ্ম সম্বন্ধীয় অমৃতত্ব মানে মোক্ষ কেমনভাবে লাভ করতে সক্ষম হবে? আমি তো ব্রহ্মচারীও নই, বনবাসীও নই, এখনো মনকেও সংযত করতে পারিনি, তাহলে আমার দ্বারা কি সেই মোক্ষ মুক্তি আমি কি পেতে পারবো না? ঋষি সনত সুজাত মহোদয় তিনি বললেন, আমি এবার অব্যক্ত ব্রহ্মে সম্পর্কযুক্ত সেই পুরাতন বিদ্যার বর্ণনা করব, যা মানুষ সদ্বুদ্ধি এবং ব্রহ্মচর্যের দ্বারা লাভ করে। বুদ্ধিটা সৎ হতে হবে, বুদ্ধিটার মধ্যে কোনো প্রকার কালিমা দুষ্টতা ধৃষ্টতা থাকলে তার উপলব্ধি হবে না, আর শুদ্ধ ব্রহ্মচর্যের দ্বারাই তাকে লাভ করা যায়। যা লাভ করে বিদ্বান ব্যক্তিরা এই মৃত্যুশীল শরীর চিরকালের মতো ত্যাগ করে এবং চিরকালের মতো তারা ত্যাগ করতে সমর্থ হন, আর যে বুদ্ধি গুরুজনদের মধ্যে নিত্য বিদ্যমান সেই যে ভগবানকে পাওয়ার উপায় বলেছেন তা কারা জানবেন? গুরুজনেরাই বলে দেবেন, তাদের মধ্যে বিদ্যমান। অতএব তাদেরকে ছেড়ে যদি কিছু করা হয় তাহলে কিন্তু সেই ভগবানকে পাওয়া যাবে না। অন্ধ ধৃতরাষ্ট্র মহোদয় তিনি আবার বললেন, হে ব্রাহ্মণ, এই ব্রহ্মবিদ্যা যদি ব্রহ্মচর্যের দ্বারাই সহজে জানা যায় তাহলে আমাকে প্রথমে বলুন যে ব্রহ্মচর্য পালন কিভাবে করতে হয়। অন্ধ ধৃতরাষ্ট্র চিন্তা করছে যে যদি আমি করতে পারি, শুনে তো রাখি, আর ধৃতরাষ্ট্র সব কিছুই শোনে, জ্ঞান তার কম নয়। তা আবার বললেন যে তাহলে সেই ব্রহ্মচর্য পালন কিভাবে, কেমনভাবে, তার প্রাথমিকতা কি কি করতে হয় আপনি আমাকে কৃপা করে বলুন। ঋষি সনত সুজাত বললেন, হে রাজন, যারা আচার্যের আশ্রমে বাস করেন মানে গুরুগৃহে গুরুদেবের সন্নিকটে যারা থাকেন, দীক্ষা নিলাম, নেওয়ার পরে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই বুঝলাম না, বনে গিয়ে কদিন চট পড়লাম, তারপরে দেখলাম এ তো গা চুলকাচ্ছে, ভালো একটু কাপড় পরলাম, তারপরে দেখা গেল পায়ের পাতা পর্যন্ত কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, এতে কিন্তু লাভ নেই। সাধকের উন্নতি তখনই হবে যখন সে প্রথমে যে অবস্থায় আছে ধীরে 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 সে পরিবর্তন করছে, সেগুলোই সেই সমস্ত সাধকই টিকে যায়। প্রথমে চট, তারপরে সুন্দর বস্ত্র, তারপরে দেখলো এ তো ভালো না, এই ভান্ডারা মাদুকুড়িতে কিছু দেয় না, অতএব বাড়ি গিয়ে মানে বিবাহই করি, এমনই দেখা যাচ্ছে অনেক হয়েছে। তা তেমন করলে হবে না, এই বৈরাগ্যটা ধীরে 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 করতে হয়। একবারে করলে এইগুলো উৎকট ভক্তি, এই ভক্তি এখন আছে পরে থাকবে না। আর যারা এই ব্রহ্মচর্য মানে ব্রহ্মচর্যের থেকে যারা ভ্রষ্ট হয় তাদেরকে মানে তাদের সঙ্গ করাই নিষিদ্ধ বলা হয়েছে। ষাঁড়, ব্রহ্মচারী এদের এক এক সঙ্গের কথা বলেছে। অতএব ধীরে ধীরে করাটাই হচ্ছে শ্রেয়, সর্বোত্তম। আর সেই গুরুগৃহে গিয়ে কি করতে হবে, গুরুদেবের সেবা করতে হবে। গুরুদেবের সেই পোটলা পোটলি কোথায় আছে, তারপরে আজকালকার দিনে যে আমরা ব্যাংক বলি, খাতায় কত আছে, এ সমস্ত দেখলে হবে না। গুরুদেবের সেবায় নিযুক্ত হতে হবে, আর সেবার দ্বারা তার অন্তরঙ্গ ভক্ত হতে হবে। সেবার দ্বারা তিনি সন্তুষ্ট হলেই অন্তরঙ্গতা আপনা আপনি হবে। আর অন্তরঙ্গ ভক্ত হয়ে ব্রহ্মচর্য পালন করতে হবে, তারা সেখানেই শাস্ত্রকার হয়ে যান, কোথাও শাস্ত্র অধ্যয়নের জন্য যেতে হবে না। গুরুদেবের কাছেই থাকলেই সমস্ত বিদ্যা তার কৃপায় শিষ্যের মধ্যে স্ফুরণ বা স্ফুরিত আপনা আপনি থেকে হবে, সে সমস্ত শাস্ত্রের জ্ঞান তার মধ্যে হয়ে যাবে। এবং দেহত্যাগের পর পরম যোগ রূপ পরমাত্মাকে সেই ব্যক্তি লাভ করেন যিনি গুরুদেবের সেবা করেছেন। এখানে আমাদের টিকাকারগণ শ্রীল জীব গোস্বামীপাদ বলছেন যে দেখা গেল দীক্ষা নেওয়া হলো, গুরুদেব পরলোক গমন করলেন, তাহলে কি করতে হবে, কোনো মাননীয় কোনো পূজনীয় মহাত্মার সেবা করে চিন্তা করতে হবে যে আমি গুরুদেবের সেবা করছি। শুধু গুরুদেবের সেবা করলেই যে গুরুদেব প্রসন্ন তা নন, গুরুদেব তিনি তো অলক্ষিতে সব কিছুই জানতে পারবেন, তাই মহাত্মার সেবা করলেই সেটাও গুরু সেবার মধ্যেই পড়ে, তাহলে সে মহাত্মার চরণাশ্রয় করবে। ইয়ম্বিধ ব্যক্তিরাই ভগবত লোক প্রাপ্ত হন, পরমেশ্বরের সাক্ষাৎকার লাভ করতে পারেন। ইহ জগতে বাস করে যিনি সমস্ত কামনা জয় করেছেন এবং ব্রাহ্মী স্থিতি মানে সর্বদাই ঈশ্বর ভাবাপন্ন হয়েছেন, আর ঈশ্বর ভাবাপন্ন হওয়ার জন্য তার কি করছে, মানে তার সমস্ত কিছুই মানে সুন্দর হয়ে যাচ্ছে, সে অনায়াসে মানে ভগবত লোকে যেতে পারেন। কিন্তু স্বেচ্ছায় যদি কিছু করা হয় তাহলে কিন্তু কোনো লাভ হবে না। তিনি সত্ত্বগুণে স্থিত হয়ে দেহ থেকে আত্মাকে মানে বিবেকের সাহায্যে পৃথক করে নেন যে আমি আমার শরীর এক আলাদা বস্তু, আর আমি বলতে সেই ভগবানের চিদাংশ যে আত্মা এটি পৃথক, এটিকে জেনে নিতে হবে। হে ভারত, ধৃতরাষ্ট্রকে বলছেন, যদিও মাতা পিতা তারা দুজনই শরীরের জন্ম দেয়, তাহলে তারাও গুরু, কিন্তু গুরুদেব যে উপদেশের দ্বারা যে দীক্ষার দ্বারা তাকে পুনর্জন্ম প্রদান করেন তা পরম পবিত্র, অজর এবং অমর। তিনি পরমার্থ তত্ত্বের উপদেশে সত্যকে প্রকটিত করে অমরত্ব প্রদান করত ব্রাহ্মণ আদি বর্ণকে রক্ষা করেন। অতএব অনেকে বলে থাকেন যে মাতা পিতাই হচ্ছেন সব থেকে বড় গুরু, তারা গুরু কিন্তু সব থেকে বড় গুরু বললে কিন্তু ভুল হবে। আবার যে সমস্ত মাতা পিতা জন্ম দেওয়ার পরেও পুত্রকে এই ভক্তি রাজ্যের দিকে ঠেলে দেন, তাদের তো ভূমিকা তাদের মানে অধিকার গুরুদেবের থেকেও আরো ঊর্ধ্বে বলা হয়েছে। কিন্তু প্রায়শই তো তা নয়, প্রায়শই তো যে আমার সেবা করবে, আমি তাকে বড় করব, স্বার্থ থাকে। কিন্তু যে সমস্ত পিতামাতা হরিভজন করার জন্য পুত্রকে মানে সাহায্য করেন, তাদের ভূমিকা অনেক ঊর্ধ্বে। সেই আচার্যকে মানে পিতামাতা বলেই জানা উচিত, এবং তার কৃত উপকারের কথা স্মরণে রেখে কখনো তার বিরোধিতা করা উচিত নয়। সেই গুরুদেবের দেখা গেল আমার সঙ্গে তার বঞ্চে না, কিন্তু তার প্রতি কোনো প্রকার দোষারোপ করা যাবে না, বরঞ্চ তিনি যে আমাকে কৃপা করে দীক্ষা শিক্ষা প্রদান করেছেন সেগুলো বারংবার মুহুর্মুহু স্মরণীয়। ব্রহ্মচারী শিষ্যের প্রত্যহ গুরুদেবকে প্রণাম করা উচিত, যে আমি তো গুরুদেবের কাছে আছি তাহলে আর কি প্রণাম করব, তা নয়, সকাল বিকাল দূর সময় গুরুদেবকে প্রণাম করতে হবে, বৈষ্ণবজনদের প্রণাম করতে হবে। অন্তর বাহিরে পবিত্র হয়ে প্রমাদ ত্যাগ করে শ্রদ্ধায় নিয়োজিত হতে হবে, শ্রদ্ধায় মানে গ্রন্থ অধ্যয়ন। অহং অভিমান না রাখা এবং মনে কোনো ক্রোধ রাখা উচিত নয়। ব্রহ্মচর্যের এটি হলো প্রথম চরণ। হে রাজন, যিনি শিষ্যবৃত্তির ক্রমানুসারে জীবন নির্বাহ করে পবিত্র হয়ে বিদ্যালাভ করেন, এই নিয়ম তার পক্ষেও মানে ব্রহ্মচর্যের প্রথম পাদ বলে বলা হয়েছে। নিজ প্রাণ ও অর্থের দ্বারা মন, বাক্য এবং কর্ম দ্বারা আচার্যকে খুশি করা, এটা হলো দ্বিতীয় পাদ। যে কোনো সেবা করে যে কোনো অবস্থাতেই গুরুদেবকে প্রসন্ন রাখতে হবে, আর গুরুদেব গুরুর প্রতি শিষ্যের যেমন সম্মানপূর্ণ ব্যবহার হবে তেমনি গুরুপত্নী ও গুরুপুত্রদের সঙ্গেও সেই প্রকার সুন্দর ব্যবহার দর্শাতে হবে, এটি ব্রহ্মচর্যের দ্বিতীয় পাদ। আচার্য মানে গুরুদেব যে উপকার করেছেন তা স্মরণে রেখে এবং তাতে যে প্রয়োজন সিদ্ধ হয়েছে তার বিচার করে মনে মনে প্রসন্ন হয়ে শিষ্য তার প্রতি মানে গুরুদেবের প্রতি যেন এই ভাব রাখেন, ইনি আমাকে অত্যন্ত উন্নত অবস্থায় তুলে দিয়েছেন, অনেক সুন্দর স্থানে আমাকে তুলে দিয়েছেন, এটাই বারংবার স্মরণীয় চিন্তনীয় হবে। ব্রহ্মচর্যের এটি হলো তৃতীয় পাদ। আর আচার্যের উপকারের দাম না দিয়ে অর্থাৎ গুরুদক্ষিণা প্রভৃতি দ্বারা তাকে সন্তুষ্ট না করে বিদ্বান শিষ্য যেন অন্যত্র চলে না যায়, দক্ষিণা দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই সান্দিপনি মুনির মানে গুরুগৃহে ছিলেন, তা সেখানে থেকে তিনি কেমন যা সাধারণ মানবের দ্বারা কোনোদিনই সম্ভব নয় তার বহু পূর্বে হারিয়ে যাওয়া পুত্রকে তিনি দক্ষিণা স্বরূপে প্রদান করেছিলেন। তাহলে দক্ষিণা দেওয়ার প্রয়োজন, দক্ষিণা দেওয়ার কথা বর্ণনা করেছে। আর মনে কখনো কোনো অবস্থাতেই এমন চিন্তা যেন না আসে যে আমি তো গুরুদেবের অনেক উপকার করেছি, তাহলেই কিন্তু সব শেষ, তা মনে মনেও চিন্তা করবে না, বলা তো দূরের কথা, মুখ থেকে যেন এমন কথা কখনো নির্গত না হয়। ব্রহ্মচর্যের এই হলো চতুর্থ পাদ। আর ব্রহ্মচারী শিষ্য প্রথমে গুরুর নিকট শিক্ষা ও সদাচারের এক চরণ লাভ করে পরে উৎসাহ ও তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে দ্বিতীয় পাদের জ্ঞান হয়, তারপর বহুদিন মনন করলে তৃতীয় পাদের জ্ঞান হয়, পরে শাস্ত্রের দ্বারা সহপাঠীদের সঙ্গে আলোচনা করলে চতুর্থ পাদ জানতে পারে। এইরূপ ব্রহ্মচর্য পালনে প্রবৃত্ত হয়ে যা কিছু ধনলাভ করা যায় তা আচার্যকে সমর্পণ করা উচিত। হয়তো সে পণ্ডিত হয়ে গেছে, কোথাও গেল, স্বেচ্ছায় কেউ দক্ষিণা দিল, তো সেগুলো গুরুদেবকে সমর্পণ করতে হয়। কাপড় বা যা কিছু পাওয়া যায় সব গুরুদেবকে সমর্পণ করা উচিত। এরূপ করলে শিষ্য সৎ ব্যক্তিদের নানা গুণ সম্পন্ন বৃত্তি প্রাপ্ত হয়। এরূপ বৃত্তি থাকলে শিষ্য ইহজগতে সর্বপ্রকার উন্নতি প্রাপ্ত হয়। যে বহু পুত্র ও প্রতিষ্ঠা লাভ করে, দেশে বিদেশে তার উপর সুখের বর্ষা হয় এবং বহু লোক তার কাছে ব্রহ্মচর্য পালনের জন্য আগমন করে। ব্রহ্মচর্য পালনের দ্বারাই দেবতারা দেবত্ব লাভ করে থাকে এবং মহা সৌভাগ্যশালী ঋষিগণ ব্রহ্মলোক প্রাপ্ত হন। আর যারা সেই অষ্টাদশক্ষর গোপাল মন্ত্র জপ করে থাকেন, তারা সেই ভগবান শ্রীকৃষ্ণের সর্বোপরি যে গোলকধাম তা প্রাপ্ত হন। আর এর প্রভাবেই গন্ধর্ব ও অপ্সরাগণ দিব্য রূপ লাভ করেছে ব্রহ্মচর্য পালনের দ্বারা। কদাচারী হলে সে তো ভগবানকে কি পাবে, সে ভূতেরও তার দর্শন হবে না। সংযমের বিশেষ প্রয়োজন। এই ব্রহ্মচর্যের প্রতাপেই সূর্যদেব সকল লোককে প্রকাশিত করতে সক্ষম হন। আর ব্রহ্মচর্য মনোবাঞ্ছিত বস্তু প্রদান করে, এই জেনে ঋষি দেবতারা ব্রহ্মচর্য পালন করেন। অতএব হে রাজন, তুমি আমার থেকে সেই সমস্ত ব্রহ্মচারীর কথা সুন্দরভাবে শ্রবণ করলে। এই যে ব্রহ্মচর্য যারা পালন করে, সেই ব্রহ্মচারী যম নিয়ম তপ আচরণ করে নিজের সম্পূর্ণ দেহকে পবিত্র করে তোলে। বিদ্বান ব্যক্তিরা এর দ্বারা আত্মবল প্রাপ্ত হন এবং মৃত্যুকে জয় করেন। হে রাজন, সকাম ব্যক্তি, যারা কামনা বাসনা যাদের থাকে, সেই সকাম ব্যক্তি নিজ পুণ্য কর্মের দ্বারা বিনাশশীল লোক প্রাপ্ত হন। এই স্বর্গটাকে বিনাশশীল লোকই বলছে। কিন্তু যারা ব্রহ্মকে জানেন, ভগবানকে জানেন, সেই বিদ্বান এই জ্ঞানের দ্বারা সর্বরূপ পরমাত্মাকে লাভ করেন। মোক্ষের জন্য জ্ঞান ব্যতীত অন্য কোনো পথ নেই, জ্ঞানের প্রয়োজন। জ্ঞান না থাকলে কিছু হবে না। অনেকেই বলে থাকেন যে জ্ঞানের কি প্রয়োজন, কিন্তু এগুলো মূর্খতা। জ্ঞানের প্রয়োজন তো বিশেষভাবে প্রয়োজন। ধৃতরাষ্ট্র মহারাজ তিনি আবার বললেন যে এখানে বিদ্বান ব্যক্তিরা সত্যস্বরূপ পরমাত্মার যে অমৃত এবং অবিনাশী পরমপদ সাক্ষাৎ করেন, তার রূপ কেমন, সেই ভগবান দেখতে কেমন, কার মতো, আর সেই রূপ কি শ্বেত শুভ্র রক্তবর্ণ, না কাজল কালো অথবা সোনার মতন, না হলুদ, কেমন সেটা আমি তো কিছু ধারণাই করতে পারছি না যে সেই ভগবান তিনি কেমন, তার রূপটা কেমন। ঋষি সনত সুজাত মহোদয় তিনি বললেন, এগুলি যদিও শ্বেত লাল কালো লৌহ সদৃশ্য সূর্যের ন্যায় প্রকাশমান এবং নানা রূপে প্রতীত হয়, তবুও ভগবানের বা সেই ব্রহ্মের প্রকৃত রূপ পৃথিবীতে নেই। এই পৃথিবীতে এমন কোনো পদার্থ নেই যে সেই প্রভুর রূপের সমতুল্য আছে। অতএব আকাশেও নয় সেই রূপ, সমুদ্রে জল ও নক্ষত্রেও নেই, বিদ্যুৎ বা মেঘের মধ্যেও তা দেখা যায় না। তেমনি বায়ু দেবগণ চন্দ্র এবং সূর্যেও দেখা যায় না সেই ভগবানের রূপটা কেমন। অতএব হে রাজন, ঋগ্বেদের ঋচাতে, যদুর্বেদের মন্ত্রে, অথর্বদের সূক্তে এবং সামবেদেও তা দৃষ্টগোচর হয় না। মানে সব বেদের পরপারের বিষয়বস্তু হচ্ছেন ভগবান। তাই ব্রহ্মের সেই স্বরূপের কেউ সাক্ষাৎ পায় না, তা অজ্ঞান রূপ অন্ধকারের অতীত। যারা অজ্ঞান অন্ধকারের মধ্যে ডুবে আছে তারা তো তার কোনো চিন্তাই করতে পারে না। একমাত্র সেই যে সমস্ত ব্রহ্ম অনুভবী মহাত্মাগণ জন্ম জন্মান্তর ধরে শুধু ব্রহ্মেরই চিন্তন করেছেন, তারা যৎকিঞ্চিৎ বুঝতে পারেন। আর যে সমস্ত শুদ্ধ সম্প্রদায়ভুক্ত মহাত্মাগণ যারা অহর্নিশি সেই গৌর গোবিন্দের অষ্টকালীন লীলারসে মানে নিমগ্ন নিমজ্জিত হয়ে আছেন, তারাই বলতে পারবেন যে প্রভুর রূপটা কেমন। তাও বলা সম্ভব না, শুধু অনুভবযোগ্য বলেও ব্যক্ত করা যায় না। মহাপ্রলয়ে সব কিছুর অন্তকারী কালও এতেই লীন হন। যখন মহাপ্রলয় হয় সব কিছু প্রলয় হয়ে সেই প্রভুর মধ্যে মিশে যান। এটি সূক্ষ্ম হতে সূক্ষ্মতর এবং মহৎ থেকে মহত্তর। তিনি সব কিছুর আধার, অমৃত লোক যশ এবং তিনিই ব্রহ্ম। সমস্ত ভূত তার থেকেই প্রকটিত এবং তাতেই আবার লীন হয়ে যায়। বিদ্বানগণ বলেন কার্যরূপ জগৎ বাণীর বিকার মাত্র, কিন্তু এই সম্পূর্ণ জগৎ যাতে প্রতিষ্ঠিত সেই নিত্য কারণ স্বরূপ ব্রহ্মকে যিনি জানেন তিনি অমরত্ব লাভ করেন। তাকে জানা মানেই তাকে পাওয়া, আর তাকে পাওয়া মানেই তার আর এই সংসার চক্রে আবর্তিত হতে হয় না। জন্ম মৃত্যুর যে ভগবানের বিশাল কালচক্র, তাতে তার মধ্যে সেই মহান ব্যক্তিকে আর আসতে হয় না। এই ব্রহ্ম কেমন যে রোগ শোক পাপরহিত এবং তার মহান যশ সর্বত্র প্রসারিত। সমস্ত বেদাদিতে সেই প্রভুরই কথা বারংবার বর্ণনা করেছে। সনত সুজাত মহামুনি আরো বললেন, হে রাজন, শোক ক্রোধ লোভ মোহ কাম মান অধিক নিদ্রা ঈর্ষা তৃষ্ণা কাপুরুষতা এবং গুণাদিতে দোষ দর্শন এবং নিন্দা করা, এই বারোটি মহাদোষ মানুষের প্রাণ নাশক। তাহলে বারোটা দোষ সবসময় ত্যাগ করা উচিত, শোক ক্রোধ লোভ মোহ মোহিত হয়ে যাওয়া, কাম মান মানকেও ত্যাগ করতে হবে, আর অধিক নিদ্রা একেবারে দুটো প্রসাদ পেয়ে নিলাম মানে এবারে বেশ সন্ধ্যা পর্যন্ত দিলাম ঘুমিয়ে, তাও হবে না। ঈর্ষা, ঈর্ষা তো আরো খারাপ জিনিস। তৃষ্ণা, তৃষ্ণাকেও জয় করতে হবে, যে তৃষ্ণা পেয়েছে সামনে জল আছে পেয়ে নিলাম তৃষ্ণা মিটে গেল, কিন্তু সেই তৃষ্ণাকে যে ধরে রাখতে পারবে না, তৃষ্ণা লেগেছে মানে আমি গলায় হাত বুলিয়ে চতুর্দিকে ছুটছি যে জল জল কোথায়, এমন হলেও হবে না সংযত। কাপুরুষতা, কাপুরুষতাও একটা দোষ। সাধুর মধ্যে কাপুরুষতা থাকলে হবে না। আর গুণাদিতে দোষ দর্শন এবং অপরের নিন্দা করা, এই বারোটি মহাদোষ মানুষকে নাশ করে দেয়। আর যারা এই মহাদোষ থেকে মানে দূরে থাকতে পারেন তারা ভগবানকে পেয়ে যান। হে রাজেন্দ্র, মানুষ একে একে সব দোষ গ্রহণ করে এবং তার সংস্পর্শে মূলবুদ্ধি মানুষ পাপ কাজ করতে থাকে। লোলুপ কুরুর কঠোরভাষী কৃপণ এবং ক্রোধী এবং নিজ প্রশংসাকারী এই ছয় প্রকারের মানুষ ক্রূর কর্মকারী হয়। এরা পেলেও ভালো ব্যবহার করে না, এরা চিন্তা করে এদেরকে যদি অঢেল ঐশ্বর্য ধন সম্পত্তি দিয়ে দেওয়া যায় তথাপি এরা শয়তান তো শয়তানই থেকে যায়। সম্ভোগকারী, বিষয়ে বিষম ব্যবহারকারী, অত্যন্ত অহংকারী, স্বল্প দান করে আর অধিক বর্ণনাকারী। কাউকে হয়তো অল্প চাল ডাল দিল, দিয়ে অন্যের কাছে বলছে যে আরে আমি তো তাকে অনেক দান করেছি। এ কিন্তু মানে ভয়ঙ্কর দোষ। দান করার নিয়ম শাস্ত্রে কেমন বলেছেন যে দান করার পরে ভুলে যেতে হবে। আমি কি দিয়েছি না দিয়েছি একবারে মনের থেকে ভুলে যেতে হবে, এটাই হচ্ছে দান। আমি একটা কিছু দিলাম, দিয়ে এবারে বেশ বিশদভাবে অন্যকে বলছি আমি এই দিয়েছি, আমি সেই দিয়েছি, আমি ওই দিয়েছি, ওই দানের কোনো মূল্য নেই। আর কৃপণ দুর্বল হয়েও শক্তির অহংকার প্রদর্শনকারী। কিছু কিছু ব্যক্তি তারা কিন্তু বাস্তবিকই দুর্বল, কিন্তু ওই যে মুখটা আছে উই পোকার মতন, সে এমন বড় বড় কথা বলল মনে করছে সকলকে এমন ভাব দেখাবে যে সে বাস্তবিকই স্বাবলম্বী, কিন্তু এটা করা অপরাধ। আর যারা বাস্তবিক স্বাবলম্বী তারা বড়বড় করতে যাবেন। এবং নারী বিদ্বেষকারী, দেখুন এখানে একটি কথা বলেছেন যে সাধু সর্বদা নারীদের থেকে দূরে থাকবে সবসময়ের জন্য, কিন্তু এর মানে এই নয়। কিছু কিছু দেখাও যায় যে মেয়ে ছেলেবেলে দেখলে মনে করছে বোধহয় বিষ্ঠা, এরাই কিন্তু মানে পরে ফেঁসে যায়। নারীদের থেকে দূরে থাকতে হবে এর মানে এই নয় তাদেরকে ঘৃণা করতে হবে, তাদেরকে অবমাননা করতে হবে, তাহলে অপরাধ হয়ে যাবে। আর প্রভু এই অভিমান সহ্য করেন না, প্রভু সব কিছু সহ্য করেন, কিন্তু অহংকার যাদের মধ্যে আছে প্রভুই তাদের ডুবিয়ে দেন নিজে। তাই মায়েদের বা নারীদের ঘৃণা করা যাবে না, তাদের থেকে দূরে থাকতে হবে, এ তো মানে শত প্রতিশত, কিন্তু তাদেরকে ঘৃণা করা যাবে না, তাদেরকে তাচ্ছিল্য করা যাবে না। এই যে আমরা এখানে এই শ্রীধাম বৃন্দাবনে এসেছি, তা আমরা সেই মায়েদের গর্ভে এসে জন্ম নিয়ে তো এসেছি, অতএব তারা মায়ের স্বরূপ, অতএব তাদেরকে ঘৃণা করা কোনো মতেই যাবে না। ঘৃণা করতে বলেননি, দূরে থাকতে বলেছে। আর এই সাত প্রকারের মানুষকে পাপী এবং ক্রূর বলা হয়েছে, এরা মহাপাপী মহাক্রোধী। ধর্ম সত্য তপ মানে ভজন, ইন্দ্রিয় সংযম, ঈর্ষা না করা, হিংসা না করা, লজ্জা সহনশীলতা, কারো দোষ না দেখা, দান করা, শাস্ত্র জ্ঞান অর্জন করা, ধৈর্য অবলম্বন করা এবং ক্ষমা, এই দ্বাদশটি হচ্ছে মহাব্রত সকলের জন্য, সাধু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যেই এই বারোটি মানতে পারবে তার কাছে এগুলো মহাব্রত। যিনি এই বারোটি ব্রত হতে কখনো চ্যুত হন না তিনি সমস্ত পৃথিবী শাসন করতে সক্ষম। আর এর মধ্যে তিন দুই বা এক গুণেও যারা যুক্ত তাদেরও কোনো বস্তুতে মমত্ববোধ থাকে না। তার মানে ধৃতরাষ্ট্রকে কি বলতে চাইছেন যে তোমার কোনোটাই নেই। সাধুদের কথা কেমন, ঋষি সনৎসুজাত কথাগুলো কত অমৃতের মতো বলছেন, কিন্তু সব একেবারে বড় বড় শক্তিশালী। তিনি বলছেন যে যাদের মধ্যে এই বারোটির মধ্যে একটি গুণও যে অবলম্বন করবে তার মধ্যে মমত্ব, এই যে আমার এই বোধটা নষ্ট হয়ে যাবে। তার মানে তার মধ্যে সব কিছুই তো আছে, আমার দুর্যোধন, তাহলে বারোটার মধ্যে কোনোটাই মানে না। ইন্দ্রিয় নিগ্রহ, ত্যাগ এবং অপ্রমাদ, এতেই অমৃতের স্থিতি হয়। ব্রহ্মই যার প্রধান লক্ষ্য, যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি প্রভুকে প্রাপ্ত হব, এটাই যার লক্ষ্য, সেই বুদ্ধিমান ব্যক্তির, যেই হোক সাধু ব্রাহ্মণ ক্ষত্রিয়, এখানে মানে নির্বিশেষে বলেছেন, সকলের জন্য বলেছেন যে এগুলি হল মুখ্য সাধন। সত্য হোক অথবা মিথ্যা, অপরের নিন্দা করা ব্রাহ্মণদের শোভা পায় না, সাধু ব্যক্তিদের শোভা পায় না। দেখুন, এমনই প্রভুর মায়া যে যেখানে হরিকথা হয় না ওখানে ভালো লাগে না, বরঞ্চ আমরা এই মহাভারত পাঠটা বাদ দিয়ে ওই পার্কে বসে যদি দু চারজনের নিন্দা করি দেখবেন অনেক ক্ষতি হবে। এটা কিন্তু কারো দোষ নয়, এটা কালি মানে কলি এমন করান। হরিকথা যেখানে হবে ও শুনতে ভালো লাগে না, ও তো আমি জানি, ও কতবার শুনেছে, কিন্তু এক জায়গায় বসে গোল মিটিং করে যদি নিন্দা করা হয় না তখন দেখবেন আমরাই খড়গহস্ত, আরে বাপরে ও একেবারে বাজেল, তখন দেখবেন মানে সবাই বক্তা। তাহলে দেখা যাচ্ছে কি যে অপরের নিন্দা চর্চা দিয়ে কোনো মতেই করা যাবে না। যারা অপরের নিন্দা করে তারা অবশ্যই মানে অতি অবশ্যই নরক গমন করেন। অহংকার বা দ্বন্দ্বের 18টি দোষ আছে। আবার এই অহংকার এবং দ্বন্দ্ব এর আবার 18টি মানে দোষ আছে, সেগুলোও বলছে, যারা প্রথমে উল্লেখ করলেও স্পষ্টভাবে বলা হয়নি। তিনি মহারাজ ধৃতরাষ্ট্রকে বলেছিলেন যে আমি তোমাকে 18টি অহংকার এবং দ্বন্দ্বের যে দোষ আছে আমি সেগুলো বলবো পরে, সেটা এখন বলছি। লোক বিরুদ্ধ কাজ করা, লোকেরা যেটা চায় না তার বিরুদ্ধে কর্ম করা ঠিক নয়। শাস্ত্রের প্রতিকূল আচরণ করা এও উচিত নয়, শাস্ত্রে যেটা বলেছেন সেটা মানতে হবে। গুণীদের উপর দোষারোপ, যারা অনেক গুণে গুণী তাদের হয়তো মানুষ মাত্রে দোষ ত্রুটি থাকতে পারে, তার গুণগুলো নিয়ে নেওয়া ভালো, কিন্তু তার একটা দোষ পেয়ে তার উপরে সব কিছু চাপিয়ে দেওয়া এও একটা অপরাধ। আর অসত্য ভাষণ, সবসময় মিথ্যা কথা বলা এ ভালো নয়। কাম ক্রোধ পরাধীনতা, অপরের দোষ দেখা, পরনিন্দা, অর্থের অপব্যবহার, কলহ হিংসা, প্রাণীদের কষ্ট দেওয়া, আর ঈর্ষা হর্ষ, বেশি কথা বলা ও বিবেকশূন্য ভাব, মানে কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি যে বলা হয়, এই 18টি দোষ। সুতরাং বিদ্বান ব্যক্তিদের অহংকারের বশীভূত হওয়া কোনো প্রকারেই কোনো অবস্থাতেই উচিত নয়। কেউ দুটো বেশি কথা বলল তা কি হল, বলুক না। যদি সাধু হতে হয়, এ হচ্ছে একেবারে ধর্মযাজনের অনেক উচ্চ স্তরের কথা বলছি, কিন্তু নীতিশাস্ত্র তো সাধারণ নিয়ম, নীতিশাস্ত্র তখনই নিতে হবে যে কোনো দিক থেকে যখন না পারা যাচ্ছে, মানে অন্তিম বিকল্প যাকে বলা হচ্ছে, এগুলো অনেক উপরের কথা বলছে। কেউ যদি দুটো বেশি কথা বলল, আমার মধ্যে শক্তি আছে, আমি তাকে ক্ষমা করে মনে মনে ক্ষমা করলাম আর হাত জোড় করে বললাম ভাই আমার এটা বলাটা ঠিক হয়নি, এটাই হচ্ছে সাধুতার পরিচয়, সাধুর পরিচয়। তাহলে যদি সে আমাকে গালাগালি দিল, আমি তাকে গালাগালি দিলাম, আমি কোন অংশে কম আছি, এ কিন্তু ঠিক নয়। কুকুর যদি আপনাকে কামড়ায় তাহলে আপনি কি কুকুরকে কামড়াতে যাবেন? যাবেন না। তাহলে সেখানে যদি তা বলে তাকে কুকুর মনে করলেও অপরাধ হবে, এ তো একটি উদাহরণ দিয়েছেন। তাকে ক্ষমা করে তার সঙ্গে কলহ বা গালিগালোচ করা অনুচিত। সুতরাং বিদ্বান ব্যক্তিদের অহংকারের বশীভূত হওয়া কোনো অবস্থাতেই উচিত নয়। কারণ সৎ ব্যক্তিরা সর্বদাই এর নিন্দা করে থাকেন। সৌহার্দ্য বা মিত্রতার ছটি গুণ অবশ্য জেনে রাখা উচিত। হে রাজন, তাহলে তুমি এখন মিত্রতা বন্ধুত্ব কিভাবে হয় এবং কিভাবে বজিয়ে রাখতে হয় তুমি তা শোন। সুহৃদদের ভালো হলে তাতে হর্ষোৎফুল্ল হওয়া। যদি পাণ্ডবরা তারা ধর্মযাজন করছে, অতএব নিজের পরিবারের বা অন্য জ্ঞাতিগোষ্ঠীর সকলে ভালো আছে জেনে খুব আনন্দ হওয়া উচিত। যাক ভালো আছে। খারাপ কিছু হলে মনে কষ্ট অনুভব করা, এই দুটি হচ্ছে গুণ। তৃতীয় গুণ হলো নিজের যা সঞ্চিত ধন থাকে মিত্র চাইলে তাকে দিয়ে দিতে হয়। আর মিত্রের জন্য অযাচ্য বস্তুও অবশ্যই প্রদানযোগ্য হয়। তাছাড়াও সুহৃদ চাইলে তার হিতের জন্য শুদ্ধভাবে নিজ প্রিয় পুত্র, অর্থ সম্পদ এবং পত্নীকেও দিয়ে দেওয়া যায়। মিত্রকে অর্থ প্রদান করে প্রত্যুপকারের পাওয়ার কামনা না করা, তাহলে কিন্তু লাভ হবে না। আমার বন্ধুকে আমি কিছু অর্থ দিলাম আর মনে মনে চিন্তা করছি ও আমি অন্য দিক থেকে বের করে নেব, তাহলে কিছু হবে না। এ হলো চতুর্থ গুণ। নিজ পরিশ্রমে অর্জিত অর্থ সম্পদাদি উপভোগ করা উচিত। মিত্রের উপার্জনে অর্থ মানে পাওয়ার আকাঙ্ক্ষা করাটা উচিত নয়। এটি হলো পঞ্চম গুণ। আর মিত্রের ভালো করার জন্য নিজের ভালো মানে ভালোর পরোয়া না করা, এটা হলো ষষ্ঠ গুণ। যে আমার বন্ধুর উপকার করলাম এবং আমার কি হবে এটা ভাবা উচিত নয়। মানে আমি তাকে আগে তো সেই কার্য থেকে উদ্ধারটা করে দিই। যে ধনী গৃহস্থ এইরূপ গুণবান, ত্যাগী ও সাত্ত্বিক হয়, সে তার পাঁচ ইন্দ্রিয় থেকে পাঁচটি বিষয়কে প্রত্যাহার করে নিতে পারে। যিনি বৈরাগ্যের অভাব থাকায় সত্য থেকে ভ্রষ্ট হয়েছেন, এইরূপ মানুষের দিব্যলোক প্রাপ্তির সংকল্পে সঞ্চিত ইন্দ্রিয় নিগ্রহরূপ তপস্যা সমৃদ্ধ হলেও তা কেবল ঊর্ধ্বলোক প্রাপ্তির কারণ হয়, মুক্তির নয়। কারণ সত্যস্বরূপ ব্রহ্মবোধ না হওয়ায় তাদের দ্বারা সকাম যজ্ঞের বৃদ্ধি ঘটে। আর সকাম কর্মাদি ধর্মাদি করলেই কি হবে, স্বর্গাদি থেকে আরো উঁচু উঁচু স্থান প্রাপ্ত হওয়া যেতে পারে, কিন্তু সেই সমস্ত স্থানগুলো সবই মহাপ্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যায়। কারো যজ্ঞ মনের দ্বারা, কারো বাক্যের দ্বারা, আবার কারো যজ্ঞ ক্রিয়ার সাহায্যে সম্পন্ন হয়। তা এই যে যজ্ঞ ভজন এগুলো কেমন হচ্ছে, কেউ হয়তো সেবা করছে সাক্ষাতে করছে, কেউ আবার মানুষের সেবা করছে, আবার কেউ মানে সকলকে নিয়ে সেগুলো সাক্ষাতেও করতে পারছে। তা সংকল্প সিদ্ধ অর্থাৎ সকাম পুরুষ থেকে সংকল্প রহিত অর্থাৎ নিষ্কাম পুরুষের অবস্থান অতি উচ্চ। যারা পাওয়ার আশা করে ওরা পায়, কিন্তু তাদের থেকে যারা নিষ্কাম ব্যক্তি তাদের স্থান অনেক ঊর্ধ্বে, কিন্তু ব্রহ্মবেত্তার অবস্থান তারও ঊর্ধ্বে। তাছাড়া আরেকটি কথা, এই মহত্বপূর্ণ শাস্ত্র যশরূপ পরমাত্মাকে প্রাপ্তি করায়। এটি শিষ্যদের অবশ্যই পাঠ করানো উচিত। পরমাত্মা হতে ভিন্ন এই সমস্ত দৃশ্য প্রপঞ্চ বাক্যের বিকার মাত্র। বিদ্বানরা এই কথাই বলে থাকেন। এই যোগশাস্ত্রে পরমাত্মা বিষয়ক সম্পূর্ণ জ্ঞান প্রতিষ্ঠিত। যে এটি জেনে যায় সে অমরত্ব লাভ করে, প্রভুকে সে অনায়াসে প্রাপ্ত হতে পারে।
হে রাজন, কেবলমাত্র সকাম পুণ্যকর্মের দ্বারা সত্যস্বরূপ ব্রহ্মকে জয় করা যায় না, অথবা যাগযজ্ঞ করেও অজ্ঞানী পুরুষ অমরত্ব লাভ করতে পারে না এবং মৃত্যুকালেও সে শান্তি পায় না। একমাত্র শান্তি হচ্ছে সব কিছু ছেড়ে নিষ্কিঞ্চন হয়ে নিষ্কামভাবে যারা হরিভজন করছেন তাদের থেকে শান্তি আর কিছুতে নেই। সর্বপ্রকার কর্ম প্রচেষ্টা থেকে বিরত হয়ে একান্তে উপাসনা করা, সমস্ত কিছু ছেড়ে একান্তে ভগবানের ভজন করা, মনে মনেও কোনো কাজ না করা এবং স্তুতিতে খুশি ও নিন্দায় ক্রুদ্ধ না হওয়া উচিত। কেউ যদি আমাদের স্তুতি করে, প্রশংসা, একেবারে বুকটা বড় হয়ে ওঠে, কিন্তু কেউ যদি নিন্দা করে তাহলে মনে হয় যেন এখনই তাকে জমালয়ে পাঠিয়ে দিই। নিন্দা এবং স্তুতি দুয়েতেই যারা সমভাব তারা অনেক উন্নত স্তরের সাধু। হে রাজন, উপরিউক্ত সাধন করলে, মানে এই সমস্ত যে কথাগুলো বলা হলো সেইভাবে কেউ যদি সাধন করে মানুষ এতেই ব্রহ্মের সাক্ষাৎ লাভ করে এবং তাতে অবস্থিত হন। তার মানে যারা এগুলো মেনে চলবে, মেনে ভজন করবে, তারাই ভগবান শ্রী রাধা গোবিন্দের দর্শন পাবে। অতএব হে বিদ্বান মহামুনি, সনত সুজাত বলছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে, বলছেন হে বিদ্বান, বেদাদি বিচার করে আমি যা জেনেছি আমি তা তোমাকে জানালাম। ধৃতরাষ্ট্র মহোদয় তিনি শুনে চিন্তা করছেন যে এ তো অনেক দামি দামি কথা শ্রবণ করলাম, অনেক উন্নত কথা শ্রবণ করলাম। তিনি মনে মনে আরো কিছু জানার ইচ্ছা ব্যক্ত করছে এবং আর একটি অধ্যায়ে আরো সুন্দর সুন্দর কথা, সেই ভগবানকে কিভাবে পাওয়া যেতে পারে সে সমস্ত বিষয় আমরা মহাপ্রভুর কৃপা হলে আগামী দিন শ্রবণ করব এবং কৌরব সভায় এসে সঞ্জয়ের দুর্যোধনকে অর্জুনের সংবাদ জানান। অতএব এই যে উপদেশ পর্ব, যে নীতিমূলক কথা, আমরা আগামী দিন একটি অধ্যায় শ্রবণ করার পর সেই দুর্যোধনকে অর্জুনের সংবাদ জানাবেন সারথি রাজসারথি সঞ্জয় এবং তাদের মনের মধ্যে কি কি বিদ্রুপ হবে তা আমরা শ্রবণ করব। এতদিন পর্যন্ত আমরা সেই নীতিমূলক কথা শ্রবণ করলাম আর আগামী দিনও যৎকিঞ্চিত শ্রবণ করব। অতএব অদ্যকার দিনের পাঠের বিরতি আমরা এখানেই দিলাম, আবার আগামী দিন যথাসময়ে আমরা আস্বাদন করব। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী শ্রী গৃন্দ্র বিহারে ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী সনত সুজাত মহামুনি কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাস বাবাজি মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপা সিন্ধু দাস বাবা মহারাজ কি জয়। অধ্যক্ষ শ্রী রামগোপাল দাসজি মহারাজ কি জয়। উপস্থিত বৈষ্ণব বৃন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতা।